তোমাকে অভিবাদন প্রিয়তমা, প্রিয়তমা। ভয় নেই এমন দিন এনে দেব, দেখো সেনাবাহিনী বন্দুক নয় শুধু গোলাপের তোড়া হাতে, কুচকাওয়াজ করবে তোমার সামনে, শুধু তোমাকেই তোমাকেই স্যালুট করবে সারা দিন রাত, প্রিয়তমা। তোমাকে অভিবাদন প্রিয়তমা।
বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কবি শহীদ কাদরী, জন্ম হয়েছিল ১৯৪২ সালের ১৪ই আগস্ট কলকাতার পার্ক সার্কাসে। ২০১৬ সালে ২৮শে আগস্ট তার জীবন অবসান ঘটে। জীবনের শেষ তিন দশকের বেশি সময় তিনি থেকেছেন আমেরিকায়, নিউ ইয়র্কে এবং অন্যান্য জায়গায়। কবি শহীদ কাদরী বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন ১৯৭৩ সালে, একুশে পদক পেয়েছিলেন ২০১১ সালে। তার গুরুত্বপূর্ণ লেখাগুলোর মধ্যে আছে উত্তরাধিকার, তোমাকে অভিবাদন প্রিয়তমা, কোথাও কোনো ক্রন্দন নেই, আমার চুম্বনগুলো পৌঁছে দিও। শহীদ কাদরী সম্পর্কে আজ আমরা কথা বলবো সুপরিচিত লেখক সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারির সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
কবি শহীদ কাদরী খুব বেশি লেখেননি, তার জীবনকালে অনেক কবিতা তিনি লেখেননি, কিন্তু তারপরেও পাঠকের মনে কিন্তু তিনি জায়গা করে নিয়েছেন। তার একটি কবিতার অংশবিশেষ আমি একটু পড়ে এই সাক্ষাৎকারটি শুরু করতে চাই, যাতে শ্রোতারা তার কবিতা সম্পর্কে, তার ভাষা সম্পর্কে, তার শব্দ চয়ন সম্পর্কে একটু ধারণা পেতে পারেন। একটি মাছের অবসান ঘটে চিকন বটিতে, রাত্রির উঠোনে তার আঁশ জ্যোৎস্নার মতো হেলায় ফেলায় পড়ে থাকে, কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না, কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না। কবরের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে প্রথম বসন্তের হাওয়া, মৃতের চোখের কোটরের মধ্যে লাল ঠোঁট নিঃশব্দে ডুবিয়ে বসে আছে একটা সবুজ টিয়ে, ফুটপাতে শুয়ে থাকা ন্যাংটো ভিখিরির নাভি মূলে হীরার কৌটোর মতো টলটল করছে শিশির এবং পাখির প্রস্রাব। সরল গ্রাম্যজন খরগোশ শিকার করে নিপুণ ফিরে আসে পত্নীর ঘনিষ্ঠ সান্নিধ্যে, চুল্লির লাল তাপে একটি নরম শিশু খরগোশের মাংস দেখে আহ্লাদে লাফায়, সব রাঙা ঘাস স্মৃতির বাইরে পড়ে থাকে, বৃষ্টি ফিরিয়ে আনে তার প্রথম সহজ রং হেলায় ফেলায়, কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না, কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না। শহীদ কাদরী। নাজমুন্নেসা পিয়ারি, আপনার কাছে জানতে চাই এই কবির লেখার বিশেষত্ব কি?
ওর ব্যবহার, শব্দের ব্যবহার খুব ভালো, খুব চিন্তা করে ভেবে মনে হয় শব্দগুলো ব্যবহার করা হয়, কিন্তু খুব অনায়াসে সেগুলো পরপর এসে যায়। এবং আর উপমা, যেমন ধরুন যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যেসব কবিতা লিখেছে সেখানে যে শব্দের ব্যবহারগুলো, বিশেষ করে স্বাধীনতার কবিতাটা তোমাকে আংটির মতো পড়েছি স্বদেশ, মানে এই উপমাটা একদম অন্যরকম। তো সেই ওর শব্দের ব্যবহার খুব সুন্দর ব্যবহার, একদম যাচাই করে বেছে মনে হয় শব্দগুলোকে ছেঁকে নিয়ে ব্যবহার করত।
আপনি শহীদ কাদরীকে অত্যন্ত ব্যক্তিগতভাবে চিনতেন, তার সাথে আপনার বিয়ে হয়েছিল কত সালে?
আমাদের সেই আসলে পরিচয় হয়েছিল যখন দেশে আন্দোলন চলছে সত্তর সালের শেষের দিকে। তারপরে তো হঠাৎ দেশের অবস্থা, পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেল যে শহরে মিলিটারি নেমে গেল ২৫ মার্চের রাত্রে। তারপরে আমার বাবা মা আমাদেরকে নিয়ে, আমার মা চলে গেলেন দূরে আমাদের প্রতিবেশীর সঙ্গে। তো তখন যখন ফিরে এসেছি তখন সেও খুব অস্থির হয়ে গেল যে এভাবে আবার কোথায় নিয়ে যাবে, তখন আমি কিছু বলতে পারবো না, বাধা দিতে পারবো না, এরকম তখন কারফিউর মধ্যেই প্রায় চলে আসে এরকমই একটা অবস্থা। সেই অবস্থাতে তখন কিভাবে, মানে একসঙ্গে থাকার একটাই উপায় যদি বিয়ে করি আমি, তো সেই কারণে তখন অনেকটা অপ্রস্তুতভাবেই বিয়েটা করেছিলাম কোর্টে যেয়ে। যেমন চারিপাশে মানুষ মারা যাচ্ছে, কারোর জীবনের কোনো বিশ্বাস নেই সেই মুহূর্তে। আর কাদরি এতটাই তখন অস্থির হয়ে গেছিল, ফলে তখন আমি বললাম যে ঠিক আছে, তোমার ভাই আর তোমার বোনের হাজবেন্ড ওরা যদি আসে তাহলে আমি একসঙ্গে যাব কোর্টে, কারণ আমাদের বাড়িতে এখন বললে এই পরিস্থিতিতে কেউ বিয়ের কথা ভাববেই না, আজ আমিও বলতে পারবো না। তো ওইভাবেই তখন আর কি বিয়েটা করেছিলাম, কিন্তু বিয়ে করে যে যার মতো বাড়ি চলে এসেছিলাম। তারপরে দেশ স্বাধীন হবার আগে আগে তখন ওটা আর কি একটা ফর্মাল বিয়ের ব্যবস্থা করেছিল আমাদের পরিবার, দুই পরিবারের থেকে ছিল।
শহীদ কাদরির সাথে একবার টেলিফোনে একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, তার কাছে জানতে চেয়েছিলাম রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি কি ভাবেন। সেখান থেকে কিছুটা শ্রোতাদের জন্য আমরা এখন শোনাব শহীদ কাদরি।
আমাদের রবীন্দ্রনাথ ছাড়া, মানে বাঙালি হিসেবে রবীন্দ্রনাথ ছাড়া আমাদের আর কিছু নেই। আমি সারাক্ষণ রবীন্দ্রনাথের গান শুনি। সাহিত্যিক মূল্যায়ন তো রবীন্দ্রনাথের নানান ভাবে হয়েছে, তবুও তোমার আমার কাছে যেমন মনে হয় যে গোড়াকে অতিক্রম করেছে এরকম কোন উপন্যাস বাংলাতে লেখা হয়নি। মননশীল উপন্যাসের ক্ষেত্রে গোড়াকে কেউ অতিক্রম করে যেতে পারেনি। রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে মনে হয় যেমন আমি এখন গীতবিতান পড়ি নিয়মিত, মানে আমার কাছে মনে হয় যে রবীন্দ্রনাথ যদি আরেকটু পুরাকালে জন্মাতেন তাহলে তিনি নিশ্চয়ই তোমার ওল্ড টেস্টামেন্টের যেসব প্রফেটরা আছেন তাদের মতোই একজন প্রফেট হিসেবে গণ্য হতেন।
আজকের তরুণ প্রজন্মের জন্য, আজকের জগৎ, আজকের আধুনিক মানুষের জন্য রবীন্দ্রনাথ কিভাবে প্রাসঙ্গিক রয়ে গেছেন?
যখন রবীন্দ্রনাথ বলেন যে কেমন করে গান করো যে গুণী, আমি অবাক হয়ে শুনি কেবল শুনি, অথবা আমি নিজে আমার নিজের কোনো এই অর্থে কোনো বিশ্বাস নেই, কিন্তু যখন আমি শুনি আমার মাথা নত করে দাও হয় তোমার চরণ তোলার তরণ, এর যে অভিঘাত, এই অভিঘাতের ভিতরে একটা গভীর শান্তি আছে। এই গভীর শান্তি তো তোমার এই এক ধরনের প্রাসঙ্গিকতা সাংঘাতিক ভাবে প্রাসঙ্গিক। যখন কোথাও কোনো আশ্রয় পাই না তখন তো রবীন্দ্রনাথের গানে আশ্রয় পাই, তাহলে প্রাসঙ্গিক হবে না কেন? আমরা যারা যুদ্ধ দেখলাম, দাঙ্গা দেখলাম, সব ধরনের বিশ্বাসের উপর থেকে আস্থা হারালাম, আমরা তো এখনো রবীন্দ্রনাথের কাছে যাই শান্তির জন্য। রবীন্দ্রনাথের রচনা আমার কাছে একটা ধর্মীয় গ্রন্থের মতো।
আমরা শুনছিলাম কবি শহীদ কাদরির একটি সাক্ষাৎকারের অংশ বিশেষ। রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি বললেন, কিছুক্ষণ আগে শহীদ কাদরির একটি কবিতা থেকে আমি পড়লাম। লেখক সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারি, আপনি আছেন আমাদের সাথে, আপনার কি মনে হচ্ছে?
ও আসলে ও মানুষ হিসাবে খুব ভেতরে খুব নরম ছিল, মন খুবই মানবিক ছিল। ওর যেমন ওর প্রিয় গান ছিল রবীন্দ্রনাথের, মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে। তো আসলে বড়সড় একটা মানুষ ছিল, কণ্ঠস্বর খুব ভারী ছিল এবং জোরে জোরে কথা বলতো, রেগে উঠতে পারত, কিন্তু ভেতরে খুবই একজন খুবই নরম মনের মানুষ এবং মানবিক। যেমন একবার ও হাসপাতালে ছিল দেশে, আমি তখন এখানে চাকরি নিয়ে এসেছিলাম, ছুটিতে গেছি, তো পাশের বেডে একটা ছেলে তাকে ড্রিপ দিচ্ছে, সে ওখানে সারাক্ষণ ওটা অবজার্ভ করতো এবং ওর কিছু হলো কিনা অসুবিধা তখন সেটার জন্য ডাক্তারকে খোঁজ করা এসব করতো। আর একবার আমার ভাই অসুস্থ হলো চিটাগাঙে, ও অফিসে না বলে ও সবার আগে চলে গেল, তো এরকম আর কি।
অত্যন্ত স্পর্শকাতর একটা মন ছিল, সেটা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। আমি তাকে খুব বেশি যে চিনি তা নয়, কিন্তু তার কবিতার ভেতরে, তার কবিতার চরণগুলোর ভেতরে কিন্তু সেই স্পর্শকাতরতা বোঝা যায়, যে কারণে আমি শুরুতেই তার কবিতা থেকে পড়লাম। কারণ কোথাও কোনো ক্রন্দন নেই, এই যে নামটা, আর এই যে কবিতার মধ্যে তিনি বারবার বলছেন কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না, এই কথাটার মধ্যে কিন্তু একটা ভীষণ ক্রন্দন আমি শুনতে পাই। এই ক্রন্দনটা শুনতে পাই বলেই কিন্তু এই কবিতাটা আমাকে স্পর্শ করে। কোথাও কোনো ক্রন্দন নেই, কেন নেই, থাকার বড় প্রয়োজন ছিল, এই রকম একটা বোধ তৈরি হয়।
অনেক গভীর। হ্যাঁ,
পৃথিবীতে আশ্চর্য সুন্দর সব জিনিস, একটা মাছের গায়ের সোনালী আঁশ হেলায় ফেলায় পড়ে আছে এবং কবরের রন্ধ্রে রন্ধ্রে বসন্তের হাওয়া প্রবেশ করছে, এই যে কন্ট্রাস্ট তিনি ব্যবহার করেছেন সৌন্দর্যের সাথে অসুন্দর, এইটা একটা অত্যন্ত কার্যকরভাবে পাঠকের মনের উপর কিন্তু ছাপ ফেলে।
তারপরে ওর বৃষ্টি বৃষ্টি কবিতাটা ভাবুন, সেখানে যে উপমাগুলো
আপনি একটু আগেই বললেন যে স্বদেশকে আংটির মতো ধারণ করা, এই যে উপমা, এই রকম উপমা আধুনিক কবিতায় কিন্তু সচরাচর আমরা দেখি না।
সেই যে কারণেই ওর কবিতা কম হলেও সেগুলা, ধরেন আপনি ভেবে দেখেন বড় বড় কবিদের কটা কবিতা আমরা আলোচনা করি বা কটা কবিতা আমরা ভালোবেসে ভাবি বা উচ্চারণ করি, তো সেইরকম কিন্তু শহীদ কাদরীর বেশ কয়েকটা কবিতা আছে যেগুলো মানুষ বলবে। আর সেই সময় আমি যখন ফ্রেঞ্চ ক্লাসে যেতাম ঢাকায়, ওই সময় ওই কবিতাটা লিখেছিল, তোমাকে অভিবাদন প্রিয়তমা, উত্তরাধিকারে উৎসর্গ করেছিল আমাকে। তো তখন ওখানে যারা আমার সঙ্গে ক্লাস করতে আসত ওরা এই কবিতাটা আওড়াতো।
এটা কত সালের কথা, কত সাল?
ওই সময় 70 সালের দিকে।
এবং এই কবিতাটি তোমাকে অভিবাদন প্রিয়তমা, যেই কবিতাটি গান হয়ে কবির সুমন আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এই গানটি, এই কবিতাটি আপনাকে নিয়ে লেখা?
এটা আমাকে নিয়ে, সেই সময় উৎসর্গ করেছিল কবিতাটা, আমার মনে হয় উত্তরাধিকারে ছাপাও হয়েছিল, আর পরে তো কবিতার বইয়ের নামই রেখেছিল তোমাকে অভিবাদন প্রিয়তমা।
এবং এই যে তিনটি শব্দ, এই তিনটি শব্দ এখন মানুষ মানুষের কণ্ঠে অনুরণিত হয়, এত সুন্দর তিনটি শব্দ।
আর এভাবে মানে অভিবাদন আর প্রিয়তমা দুটো শব্দ একভাবে আনা, এটাও একটা,
এটা কিন্তু আগে আমরা দেখিনি।
সেটাই, সেই বলছিলাম আমি।
এবং ওনার কবিতার লাইনের ভেতর একটা ভীষণ ডিগনিফাইড একটা টোন আছে, ডিগনিফাইড টোন আছে বলতে আমি বোঝাচ্ছি, যেমন তার বইয়ের নাম হচ্ছে আমার চুম্বনগুলো পৌঁছে দিও, এই যে কথাটা, এই কথাটার মধ্যে যে ওজনটা, এইটা কিন্তু বাংলা কবিতায় একটা অসাধারণ সংযোজন।
বলে না যে নিয়তি, মানে ও যতবারই দেশে যেতে চেয়েছে, যখন বস্টনে ছিল তখন আমাদের ছেলে আদনানকে ওখানে নিয়ে গেল, তো তখন প্রায় ফোন করতে বলতো, এখন রবিদের পড়াশোনাটা শেষ না হলে আমি যেতে পাচ্ছি না। তারপরে যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিল তখন ও অসুস্থ হয়ে পড়ল, দুটো কিডনি নষ্ট হয়ে গেল, সেই অবস্থায় তো দেশে ফেরার কথা মানে ভাবাই যায় না। তাই আমার মনে হয়, আমি নিজেও জীবন দিয়েও দেখেছি যে নিয়তি একটা আছে, সেই নিয়তি মানুষকে টেনে নিয়ে যায়।
অত্যন্ত ধৈর্যশীল ছিলেন বলে মনে হয়, কারণ অত্যন্ত অসুস্থ অবস্থায় কিন্তু তিনি আমাকে এই বেতার সাক্ষাৎকারটি দিয়েছিলেন, যেটি আমরা শুনেছি একটু আগে। রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি বলেছেন, বস্টনে তার সাথে সামনে বসে ভিডিও ইন্টারভিউ করেছি।
কবিতার লাইনই তো আছে, ট্রাফিক পুলিশের মতো দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথ।
কি অসাধারণ একটা ভাবনা, তাই না? আর এই যে তোমাকে অভিবাদন প্রিয়তমায়, এই যে সৈন্যরা হেঁটে যাচ্ছে কিন্তু তাদের হাতে গোলাপের তোরা, গোলাপের তোরা হাতে হেঁটে যাচ্ছে এবং মার্চ পাস্ট করে যাচ্ছে, এবং আমরা কিন্তু এই দৃশ্যটা দেখতে পাই, সৈনিকরা হাতে বায়োনেট নয়।
ওর শব্দের ব্যবহারে এমন ভাবে জিনিসগুলো আসে যে একটা ছবির মতো সেগুলো ভেসে ওঠে,
ভীষণ রকম শক্তিশালী চিত্রকল্প,
মানে উপমাগুলো একেবারে অন্যরকম, তারপরেও কিন্তু আপনি সেটা দেখতে পান, মানে এখানেই ওর শক্তিটা।
আমি একদম স্পষ্ট দেখতে পাই যে শত শত সৈন্য মার্চ পাস্ট করছে এবং তাদের হাতে গোলাপের তোড়া, আর সেই অভিবাদন, সেই অভিবাদন নিচ্ছেন মঞ্চে কেউ একজন, সেটি আপনিও হতে পারেন, কারণ এই কবিতাটি আপনাকে নিয়েই লেখা।
সেই সময় তো যৌবনের মানে প্রখর উচ্ছল দিন, তখন তো সবকিছুই তীব্র, অনুভূতিগুলো তীব্র।
পাঠকরা আরো অনেক বেশি খুশি হতো যদি শহীদ কাদরী আরো অনেক বেশি লিখতেন, বাংলা সাহিত্যে আরো অনেক বেশি লিখতেন, বাংলাদেশে যাবার সুযোগ পেতেন জীবনের শেষ দিকে।
তবে ও সবসময় বলতো মানে যে কবিতার ভেতরে বাস করা যায়, কবিতা একটা ঘর। আমার মনে হয় সেই কবিতার ঘরে বাস করতে বলেই ও এত অসুস্থ থেকেও এতদিন ও তাও সেটাকে ধরে রাখতে পেরেছিল। কারণ ও বিভিন্ন বই পড়তো, কবিতাই শুধু যে পড়তো তা না, বিভিন্ন ধরনের বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, যে কোনো ম্যাগাজিন যা সামনে পেত পড়তো। এবং ওর স্মরণশক্তি খুব প্রখর ছিল। যেমন একবার বলছিল যে শীতের রাতে বিউটি বোর্ডিং এর ওখানে ওল্ড টাউনে ওদের বাড়ি ছিল, তো রাতের বেলা চাদর জড়িয়ে অন্ধকার, তার ভেতরে ও হেঁটে যাচ্ছে আর কবিতা আবৃত্তি করছিল নিজের মনে। কোনো ইংরেজি কবি, আমার নামটা ঠিক এই মুহূর্তে মনে নেই, তখন কে এসে হঠাৎ এরকম দেখে যে এরকম একটা বিশাল একটা কি অন্ধকার এরকম ভাবে কি বলছে, তখন সে ভূত ভূত বলে দৌড়ে চলে গিয়েছিল।
একটু আগে সাক্ষাৎকারে যেমনটি তিনি বললেন, আপনি বলছিলেন যে কবিতা একটি ঘরের মতো যেখানে বসবাস করা যায়, সেই কথাটি কিন্তু সাক্ষাৎকারে উঠে এসেছে। তিনি বলছেন যে আমি রবীন্দ্রনাথকে পড়ি, গীতাঞ্জলি পড়ি ধর্মগ্রন্থের মতো, ধর্মগ্রন্থও কিন্তু মানুষকে একটা আশ্রয় দেয়, আর সেই আশ্রয়ের কথাটি তিনি বলছেন। রবীন্দ্রনাথের কবিতার ভেতরে, গানের ভেতরে তিনি সেই আশ্রয়টি খুঁজে পেয়েছিলেন। বস্টনে তার সাথে যখন ভিডিও ইন্টারভিউ করেছি তখন দেখেছি যে বক্তা হিসেবে তিনি কতটা শক্তিশালী ছিলেন এবং কতটা গভীর ছিলেন, এবং বাংলা এবং ইংরেজি দুই ভাষাতে সমানভাবে দক্ষ ছিলেন।
সেটাই,
এত এত চমৎকার, এত উন্নত ভাষার প্রয়োগ ইংরেজি ভাষাতেও। সেই সাক্ষাৎকারটি ইউটিউবে অংশবিশেষ আছে, যে সাক্ষাৎকারটি আমি বস্টনে নিয়েছিলাম। আমার সাথে ছিলেন সুদীপ্ত চ্যাটার্জি, তিনি তখন বস্টনে ছিলেন। নাজমুন্নেসা পেয়ারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে কবি শহীদ কাদরীর জন্মদিন উপলক্ষে আপনার সাথে আমরা উদযাপন করলাম। অনেক ভালো থাকবেন।
তোমাকে অভিবাদন প্রিয়তমা, প্রিয়তমা, ভয় নেই এমন দিন এনে দেব, দেখো সেনাবাহিনী বন্দুক নয় শুধু গোলাপের তোড়া হাতে, কুচকাওয়াজ করবে তোমার সামনে, শুধু তোমাকেই তোমাকেই স্যালুট করবে সারা দিন রাত, প্রিয়তমা, তোমাকে অভিবাদন প্রিয়তমা, প্রিয়তমা, ভয় নেই এমন দিন এনে দেব, দেখো সেনাবাহিনী বন্দুক নয় শুধু গোলাপের তোড়া হাতে, কুচকাওয়াজ করবে তোমার সামনে, শুধু তোমাকেই তোমাকেই স্যালুট করবে সারা দিন রাত, প্রিয়তমা, তোমাকে অভিবাদন প্রিয়তমা, প্রিয়তমা।